जय निताय, जय गुरु, जय श्री राधे। आमरा नित्य प्रति श्रवण करे आसछी श्री श्री बृहत भागवतामृत अति दिव्य सिद्धान्तपूर्ण ग्रंथ जा आचार्यपाद श्री श्रील श्री सनातन गोस्वामी प्रभुपादे लिखित अति सिद्धान्तपूर्ण ग्रंथ। আমরা কিঞ্চিত কিঞ্চিত গিরিরাজজিকে শ্রবণ করাচ্ছি। তো দেবর্ষি নারদ তিনি কোথায় না গিয়েছেন, বড় বড় সিদ্ধ মহাপুরুষদের কাছে গিয়েছেন, কেন না কে শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব তিনি কোনো প্রকারে স্বীকার করছেন না যে তিনি ভগবানের বিশেষ কৃপাপাত্র অথবা সে ভগবানের অতি প্রিয় পাত্র, এটা কেউ স্বীকার করছেন। অথচ মুনিবর নারদ তিনি যাদের যাদের কাছে গিয়েছেন প্রত্যেকেই সিদ্ধের থেকেও আরো উপরের ভক্ত, যারা সাক্ষাৎ ভগবানের সঙ্গে মিলেমিশে চলে, তারাও বলছে না না হে দেবর্ষি, আমরা প্রভু প্রিয় নই। হনুমানজি, পাণ্ডবগণ, যাদবগণ এবং মর্তে ত্রিবেণী সঙ্গমে যে ব্রাহ্মণ দক্ষিণ দেশের রাজা ব্রহ্মাজি দেবরাজ ইন্দ্র কেউই স্বীকার করলেন যে না না আমরা প্রভুর প্রিয় পাত্র নই। কিছু না কিছু তারা প্রমাণ দেখাল। অথচ প্রত্যেকেই মহা মহা ভক্ত, কিন্তু তারা কেউ স্বীকার করেন, কেন শ্রীল গোস্বামীপাদ তিনি বলছেন এটা বৈষ্ণবের দীনতা দৈন্য। উত্তম হইয়া আপনারে অধমমানে সেই তো বৈষ্ণব প্রধান, উত্তম ভক্ত উচ্চকোটির ভক্ত, অথচ সে বলে আমি অধম, আমার কোন সংস্কার নেই, আমি তো নগণ, দীনতা। বৈষ্ণবের অলঙ্কার কি এই দৈন্য দীনতা, সেটা যাদের মধ্যে আছে তারা মহাবৈষ্ণব, যাদের মধ্যে কপটতা নেই মাৎসর্যতা নেই তারাই পরম বৈষ্ণব। কেউ স্বীকার করতে রাজি হলেন না যে তিনি ভক্ত, না না আমরা প্রভুর কৃপাপাত্র, কি করে আমরা প্রভুর কৃপাপাত্র নই, কেউ স্বীকার করছেন না। একেবারে অন্তিমে এলেন যাদবদের কাছে, ভগবানের আত্মীয় বর্গ কুটুম্ব, সেই যাদবেরা বললেন হে মুনিবর, আমরা প্রভুর প্রিয় এটা সত্য কথা, কিন্তু আমাদের মধ্যে উদ্ধবজি তিনি মহাশ্রেষ্ঠ ভক্ত। উদ্ধবজির কাছে দেবর্ষি নারদ গেলেন। দেবর্ষি নারদকে উদ্ধবজি বলছেন, আমরা এগুলো শ্রবণ করেছি কেবল স্পর্শ করে যাচ্ছি, দেবর্ষি নারদকে উদ্ধবজি বললেন হে ভগবান, হে মহাত্মন, আমিও এটাই ভাবতাম যে আমি প্রভুর শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু এই অভিমান আমার কিছুদিন পূর্বেই চূর্ণ হয়ে গিয়েছে, এই তো কিছুদিন পূর্বেই আমাকে প্রভু ব্রজের ব্রজে পাঠিয়েছিলেন। কেন না, প্রভুর হয়ে শ্রীকৃষ্ণের হয়ে তিনি গোপীদের সান্ত্বনা প্রদান করবেন, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের অভিপ্রায় কি ছিল, যে উদ্ধবের প্রতি গোপীদের ব্রজবাসীদের কৃপা সে পাবে। আর উদ্ধবজি তিনি প্রকাণ্ড জ্ঞানী, সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য, আর জ্ঞানে দেবগুরু বৃহস্পতির সমতুল্য। সেই উদ্ধবজি ব্রজে গিয়ে তিনি যখন ব্রজবাসীদের হাব ভাব দেখলেন, তন্মধ্যে রাধারানী সহ তাঁর সখীদের দর্শন করলেন, তাদের ভাবকে দেখলেন, তিনি তখন বললেন, আরে আমি কোথায়, আমি তো এই গোপীদের চরণের একটি রেণুপনার যোগ্যতাও আমার মধ্যে নেই। সুতরাং হে মহর্ষে, হে মহামুনি নারদ, সেই ব্রজের গোপীদের যে প্রেম, কৃষ্ণের প্রতি যে তাদের শ্রদ্ধা, নিষ্ঠা, বিশ্বাস, প্রেম, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও দেখা যায়। উদ্ধবজি এই ব্রজ গোপীদের চরণের রেণুকে বন্দনা করেছেন, একটি রেণুকণাকে বন্দনা করেছেন, সম্পূর্ণ চরণের ধরি নয়। তিনি বলছেন, যাদের সম্পূর্ণ চরণ রজ আমি বন্দনা করতে অসমর্থ, তাই একটি চরণ রেণু কণাকে আমি বন্দনা করি। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদরেণুমভিক্ষ্ণশ, আমি তাদের একটি চরণের রেণুকণাকে বন্দনা করি। এই যে গোপীদের কথা বলতে বলতে সকলেই সেখানে রোদন করতে লাগলেন, সমস্ত যাদবেরা যারা সুধর্মা সভাতে ছিল তারা ছুটে এলেন, তারাও তখন রোদন করছে। আর সেই রোদনধ্বনি শ্রবণ করে দিক বিদিক আকাশ বাতাস আকাশে বাতাসে পাতালে উপনিস্থিত লোকে সেই রোদনধ্বনি পৌঁছাচ্ছে, কোটি কোটি যাদবেরা তারা রোদন করছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই রোদনধ্বনি শ্রবণ করে, তিনি তো পূর্ব থেকেই শুয়েছিলেন, শয্যায় ছিলেন, এই ব্রজবাসীদের ব্রজ গোপীদের কথা চিন্তন করে তিনি অসময়ে নিদ্রোত্থিত হয়েছেন। তিনি রোদন করতে করতে হে রাধে হে রাধে বলতে বলতে তিনি বাইরে এসে দেখছেন সমস্ত যাদবগণ সকলে রোদন করার। প্রভু কোন প্রকারে এসে তিনি যখন ব্রজ গোপীদের আলোচনা হচ্ছিল, ভগবান তখন গোপীদের কথা চিন্তন করতে করতে অশ্রু বিসর্জন করতে করতে তিনি তৎক্ষণাৎ ভূমিতে পড়ে গেলেন আর অজ্ঞান নেই। তাহলে সেই ব্রজ গোপীদেরকে প্রভু কত প্রীতি করেন। ব্রহ্মাজি একবার প্রশ্ন করেছিলেন, হে ভগবান, আপনি তো এই পুতনাকে হত্যা করলেন, করে তাকে মায়ের গতি প্রদান করে উপরিস্থিত গোলোকে আপনি রাখেন, আপনাকে হত্যা করার জন্যই গিয়েছি, কিন্তু এই ব্রজবাসীরা, এই ব্রজ গোপীরা, তারা তো আপনার জন্য তাদের সমস্ত কিছুই আপনাকে সমর্পণ করেছে, এবং তারা নিঃশুল্ক দাসী, বিনামূল্যের দাসী ছিল, সুতরাং যদি সেই রাক্ষসী পুতনাকে আপনি মায়ের গতি প্রদান করেন, তাহলে এই গোপীদের আপনি কোন গতি প্রদান করবেন? ভগবান তিনি বলেছিলেন, হে ব্রহ্মণ্যদেব, আমি এই গোপীদের ঋণ কোনো কল্পেই কোনো জন্মেই পরিশোধ করতে পারব না। আমি তাদের কাছে চির ঋণে আবদ্ধই থাকতে চাই। ন পারয়ে অহম নিরবদ্ধ সংযতম, ন পারয়ে অহম, আমি তাদের ঋণ কখনো পরিশোধ করতে পারব না। তা সেই ভগবান তিনি যখন নিজের কক্ষ থেকে বাইরে বেরিয়ে গোপীদের কথা উদ্ধবের মুখনিসৃত গোপীগণের মহিমা বর্ণন করছিলেন, তা শ্রবণ করে তিনি তৎক্ষণাৎ হে রাধে হে রাধে বলতে বলতে ভূমিতে পড়ে তিনি গড়াগড়ি দিতে দিতে অজ্ঞান হয়ে গেলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়। আমরা শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতের ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ করলাম। সপ্তম অধ্যায়ে এই যাদবগণের রোদনোধ্বনি যখন দিক বিদিক আকাশে বাতাসে পাতালে স্বর্গাদিতে যাচ্ছিল, ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি তিনি এলেন তাদেরকে সান্ত্বনা প্রদান করতে। ব্রহ্মাজি যাদবগণের শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম, এটা দেখে ব্রহ্মাজি নিজে পর্যন্ত রোদন করতে লাগলেন। তিনি অনেক কষ্টে ব্রহ্মাজি তিনি নিজেকে সংযত করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সহ সমস্ত অনেকে অনেকে তারা মূর্ছা অজ্ঞান হয়ে গেছে। ব্রহ্মাজি এই সমস্ত দেখে তিনি রোদন করতে লাগলেন, ভাবছেন তাই তো, আমি তো যাদব দিগকে সান্ত্বনা প্রদান করতে এসেছিলাম, সুতরাং আমি তার জন্য চেষ্টাশীল হই। ব্রহ্মাজি নিজেকে সংযত করে তিনি গরুকে ডাকলেন, বলছেন হে বৈনদেব, গরুজি উপস্থিত ছিলেন ভগবানের বাহন, হে বৈনদেব, হে বিনতার পুত্র, তুমি এক কাজ করো, এই সমুদ্রের মাঝে একটি দ্বীপ আছে, সেই দ্বীপে আমি বিশ্বকর্মার দ্বারা একটি নব বৃন্দাবন তৈরি করিয়েছি, সব প্রস্তর দিয়ে পাথর দিয়ে বিভিন্ন প্রকারের মূর্তি, অসংখ্য গাভী, অসংখ্য কৃষ্ণের সখা, অতি সুন্দর সুন্দর বৃক্ষ যা পাথর দিয়ে তৈরি করে দিয়েছিলেন বিশ্বকর্মা। হে বৈনতেও, হে গরু, তুমি বলদেবকে এবং শ্রীকৃষ্ণকে নিজের পিঠে বসিয়ে তুমি ওই নব বৃন্দাবন নিয়ে যাও। ঠিক তাই করলেন। নব বৃন্দাবনে গরুড়ের পিঠে করে গিয়ে গরু নামিয়েছে, বলদেবের চেতনা ফিরে বলাই দাদা, তিনি তো ব্রজবাসীদের নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। বলাই দাদা তখন উঠে প্রথমে নিজের মুখ আদি প্রক্ষালন করলেন, শ্রীকৃষ্ণের আলুদায়িত কেশ সেগুলো ঠিক করে বেঁধে দিলেন। তখনও প্রভু অজ্ঞান গোপীগণের বিরহ দশার কথা শ্রবণ করে বলদেব তিনি জল দিয়ে প্রভুর চক্ষু মুখ আদি জলের দ্বারা সিঞ্চন করে ধুয়ে দিলেন। তারপরে বলছেন প্রথমে তাকে গোপ বেশ তৈরি করেছে, তিনি তো রাজা ছিলেন দ্বারকা, গোপ বেশ, বনফুলের মালা, কোমরে শৃঙ্গা, বংশী ইত্যাদি ইত্যাদি লাঠি গোপ বেশ তৈরি করিয়েছে। অনেক চেষ্টা করছে প্রভুকে কিভাবে জাগাবে, কিন্তু চেতনা আসছে না, বাহ্যিক চেতনা প্রভুর আসছে না। বলদেব তিনি কি করলেন, ভগবানকে জোর করে তুলে নিজের কোড়ে বসালেন, বলছেন ওরে কানাই, আরে তুই কি আজ গাভী চারণ করতে যাবি না, ওর ওর দেখ তোর সমস্ত সখারা তো বেরিয়ে পড়েছে, তোর জন্য অপেক্ষা করছে পথে, তাড়াতাড়ি ওর। অনেকক্ষণ পরে অতি কষ্টে প্রভু, বড় মুশকিলে প্রভুর নিদ্রা ভঙ্গ, মূর্ছা ভগ্ন, ধীরে ধীরে তিনি দেখছেন যে সত্যই তো আমি ব্রজে আছি, সেখানে যশোদা মা নেই কিন্তু রোহিণী মাতা তিনি ছিলেন। তিনি বলছেন কানাই, আরে কানাই তুই আজ এত বিলম্ব, তোর সখারা অপেক্ষা করছে, যা যা তাড়াতাড়ি যা, দেখ আমি তোর জন্য অনেক সুন্দর সুন্দর সুস্বাদু রান্না প্রসাদ প্রস্তুত করেছি, খাদ্য সামগ্রী প্রস্তুত করেছি। আর সম্মুখে মা যশোমতী নেই কিন্তু মা যশোমতীর একটি পাথরের মূর্তি, একদম অবিকল মা যশোদার মতো দেখতে, হাতে এমনভাবে হাত ফেলানো আছে, হাতের মধ্যে অনেক খাবার, সেগুলো সব কৃত্রিম তৈরি করা। রোহিণী মাতা তিনি বলছেন কানাই তুমি শীঘ্র শীঘ্র বনে যাও, তোমার সখারা অপেক্ষা করছে, আর আমি না তোমার জন্য সুন্দর সুন্দর খাদ্য ভোজ্য পদার্থ তৈরি করে আমি বনেই পাঠিয়ে দেব, তুমি তাড়াতাড়ি যাও। ভগবান চক্ষু খুলে দেখছেন রোহিণী মাতা, আর অপর পার্শ্বে অপলক দৃষ্টিতে বিশ্বকর্মা রচিত প্রতিমা রয়েছে মা যশোদা। প্রতিমার তো আর চক্ষু পলক পড়বে না, ভগবান জিজ্ঞাসা করছেন রোহিণী মাকে যে মা আমার মায়ের কি হয়েছে, এক পলক দৃষ্টিতে আমার দিকে অবাক হয়ে চাক তাকিয়ে আছে। রোহিণী দেবী বুদ্ধি করে বলছেন যে দেখো কানাই তুমি আজ নিদ্রা থেকে অনেক পরে উঠেছ, তোমার মা তো খুব সরল চিন্তা, ভেবেছে তোমার বোধহয় শরীর খারাপ হয়েছে, স্বাস্থ্য খারাপ হয়েছে, তোমার চিন্তায় সে এক পলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে আছে, তোমার চিন্তা করে তোমার মায়ের শরীর অসুস্থ হয়ে গিয়েছে, তুমি এখন তোমার মায়ের সঙ্গে বেশি কথা বলার দরকার নেই, তোমার যদি কিছু বলার থাকে তুমি গোষ্ঠে ফিরে এলে তখন বলবে। আচ্ছা ঠিক আছে, বলাই দাদা সম্মুখে আছে। বলছেন আমি এক অদ্ভুত স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখছিলাম যে আমি এই ব্রজ ছেড়ে মথুরায় চলে গিয়েছি, কংসকে বধ করেছি, তারপরে শান্তিপুনি মুনির গৃহে গিয়ে 64 প্রকার বিদ্যা অভ্যাস করেছি, আবার আমি সেখান থেকে দ্বারকায় চলে গিয়েছি, দ্বারকাতে গিয়ে আমি সেখানে রাজা হয়েছি। আমি এক অদ্ভুত স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্ন নয়, সেটা সত্য সত্যই, কিন্তু এই প্রকার পুনঃ বৃন্দাবনে এসেছেন, নব বৃন্দাবনে দেখে বুঝতেও পারছেন। বলছেন তাহলে আমি এই স্বপ্ন দেখেছি, আমার মনে হচ্ছে যেন আমি সত্য সত্যই রাজা হয়েছিলাম। ভগবান গোপীদের কথা শ্রবণ করে তিনি এমন ভাবে প্রবেশ করেছেন ভাবরাজ্যে যে সমস্ত কিছু যেন উলটপালট হয়ে যাচ্ছে। রোহিণী মাতা বললেন, লালা তুমি আর কাল বিলম্ব না করে তুমি এখন গোচারণে বেরিয়ে যাও, তোমার কথা না আমরা পরে এসে শুনব। প্রভুকে এই গোপ বেশ দেখে আড়ালে লুকিয়েছিল দেবী রুক্মিণী, জাম্ববতী আদি আদি সমস্ত মহিষীরা, তারা দেখে অবাক। ভগবান শ্রীকৃষ্ণের ব্রজের যেভাবে তিনি গোপাল রূপে থাকতেন, রাখাল রূপে থাকতেন, সেই দৃশ্য অবলোকন করে তাদের মধ্যেও যেন দিব্য ভাবের সঞ্চার। কংসের মাতা বৃদ্ধা পদ্মাবতী, তিনি শ্রীকৃষ্ণকে দেখে তার মধ্যে কামনা ভাব উৎপন্ন হল। আরো কিছু মহিষীরা সত্যভামাও রয়েছেন, তারা শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করার অভিপ্রায় ছুটে যাচ্ছেন, কিন্তু বলদেব কি করলেন, তাদেরকে নিষেধ করলেন। বলরামের তো বিশাল শরীর, দুই হাত দিয়ে তাদেরকে নিষেধ করছেন, না আগে যেতে পারবে, আগে যেতে পারবে। তাদেরকে স্থগিত করল। আর ভগবান তিনি ভাবছেন একেবারে আসল বৃন্দাবন, বৃন্দাবনের মতো দেখাচ্ছে। অসংখ্য গাভী এমন ভাবে তৈরি করা আছে যে দেখে বোঝা যাবে না যে এগুলো পাথরের তৈরি, অবিকল গাভীর মতোই দেখ। ভগবান শ্রীকৃষ্ণ পূর্বে যেমন ব্রজে সখাদের সঙ্গে আনন্দ আদি করতেন, তৎসমুদায় করছেন, কখনো নৃত্য করছেন, কখনো কীর্তন করছেন, কখনো ব্যঙ্গোক্তি করছেন, এইভাবে বন থেকে বনান্তরে যেতে যেতে তিনি দেখলেন বিশাল সমুদ্র, দ্বারকাতে সমুদ্র। সেই সমুদ্র দর্শন করে ভগবান ভাবছেন, ওহো তাহলে আমি যমুনাতে চলে এসেছি, অনেক জল, সমুদ্রে তো অগাধ জল। তার সখাদের নাম ধরে ধরে ডাকছেন, ওরে সিদাম, ওরে অর্জুন, ওরে কবির, কে কোথায় আছিস রে, আয় আয় এই শীতল যমুনার জলে আমরা স্নান করি, আর গাভী সকলকেও নিয়ে আয়, তারা এই জল পান করুক। ভগবান কোন রাজ্যে পৌঁছে গিয়েছেন যে গোপীদের প্রেমের কথা শ্রবণ করে তাদের ভগবানের যে দশা, মহাদশায় উপস্থিত হয়েছে। তো ভগবান তিনি নিজে বুঝতেও পারছেন না, সেই অগাধ সমুদ্রের জলে সখাদের নিয়ে স্নান করলেন। স্নান করার পরে তিনি লক্ষ্য করছেন এক দিব্য পুরী, অর্থাৎ সেই দ্বারকা পুরী। সেই দিব্য পুরী দর্শন করে অনেকক্ষণ চিন্তা করছেন, তাই তো আমার ব্রজে তো এই প্রকার কোনো প্রাসাদ আমি দেখিনি, এক দিব্য পুরী পরিলক্ষিত হচ্ছে। কি ব্যাপার? তখন বলদেব সম্মুখে এলেন। বলদেব বুঝতে পেরেছেন যে ধীরে ধীরে প্রভুর বাহ্যিক চেতনা ফিরে এসেছে। বলদেবকে জিজ্ঞাসা করছেন, দাউ দাদা, এই পুরী তো বৃন্দাবনের নয়, এই পুরী এলো কোথা থেকে? বলদেব বুঝতে পারলেন যে কানাইয়ের যে মহাদশা ভাব হয়েছিল সেখান থেকে সে স্বাভাবিক হয়েছে। বলদেব বলছেন, আরে কানাই, তুমি গোপীদের কথা শ্রবণ করে গোপীদের চিন্তন করতে করতে তোমার ভাবটাই অন্যদিকে চলে গিয়েছে। তোমাকে আমরা দেখলাম, একমাত্র তোমাকে যদি পুনঃ জ্ঞান ফিরিয়ে আনতে হয় তাহলে এই ব্রজের সমস্ত কিছু বলেই তোমার জ্ঞান ফিরতে পারে। কানাই, এই যে তুমি নব বৃন্দাবন দেখছ, এগুলো সব কৃত্রিম। এই অনন্ত গাভী, অনন্ত গোপী, অনন্ত তোমার সখারা, তারা প্রত্যেকে কৃত্রিম। তাদেরকে ব্রহ্মাজির আদেশে বিশ্বকর্মার দ্বারা তৈরি করানো হয়েছে। হে কানাই, তুমি তোমার যোগ শক্তিকে প্রয়োগ করো এবং তুমি অনুসন্ধান করো, তুমি কি জন্য এই মর্তে এসেছ। দেখো, ব্রজলীলা তো হয়েছে, এখন তোমাকে অনেক অসুর আদিকে বধ করতে হবে, এই পৃথিবীর ভূভাগ হরণ করতে হবে। সুতরাং তুমি তোমার স্বাভাবিক রূপে ফিরে এসো। দেবকী মাতা একেবারে বৃদ্ধা, তথাপি ভগবানকে যখন গোপ রূপে দেখলেন, রাখাল রূপে দেখলেন, তখন তার মাতৃ স্নেহ এতই বিস্তার হলো, আধিক্য হলো, যে মায়ের স্তন থেকে আপনা আপনি দুগ্ধ খরিত হচ্ছে। আর সেই ভগবানের এই প্রকার দিব্য রূপ দেখে সকলে একেবারে বিমোহিত হয়েছে। যে যেমন, সে সেইভাবেই প্রভুকে দর্শন করছে। দেখুন, ভগবান যখন মথুরাতে প্রবেশ করেছিলেন, কুবলয়া পীঠ হস্তীকে বধ করার পর যখন কংসের দ্বারে পৌঁছাচ্ছেন, ভগবান একজনই যাচ্ছেন, কিন্তু যে যেমন ভক্ত তাকে প্রভুকে সেই রূপেই দেখেছিলেন। তা এখানেও যে যেমন ঠিক সেইভাবে সেই রূপেই প্রভুকে দেখতে পেয়েছিল। আমাদের শ্রীল রূপ গোস্বামীপাদ তিনি বলছেন, লীলা প্রেমণা প্রিয়াধিকম মাধুর্যে বেণুরূপয় ইত্তো সাধারণম প্রোক্তম গোবিন্দস্য চতুষ্টয়ম। যে গোবিন্দের, শ্রী ভগবানের অসাধারণ মাধুরী কটি না, চারটি, রূপমাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী এবং প্রেম মাধুরী। তা ভগবানের মধ্যে সমস্ত কিছুই বিদ্যমান। যে যেমন ভক্ত ভগবানকে, সেই ভক্ত সেই রূপেই দেখতে পান। মল্লানাম অশনীর্ণাম নরবর ইত্যাদি। কংসের রাজসভাতে মল্ল মঞ্চের দিকে প্রভু যখন যাচ্ছেন, তখন কিরকম দেখাচ্ছিল? ব্রজবাসীগণ যারা ছিলেন তারা বলছেন, আরে তো আমাদের সখা আসছে। নন্দবাবা বলছেন, তো আমার লালা আসছে। সমস্ত যোদ্ধাগণ, তিনি কি, তারা কি দেখছেন? সাক্ষাৎ একজন বীর পুরুষ আসছে। যাদবেরা প্রভুকে দেখে ওই একই সময়ে বলছেন, এ তো আমাদের কুলের দেবতা আসছে। যারা মাতৃ ভাবাপন্না মায়েরা ছিলেন তারা দেখছেন, আহা, এ তো আমার সন্তান আসছে।
যারা বাৎসল্য রসের উপাস, এ তো আমার পুত্র আছে। আর সাক্ষাৎ কংস তিনি কি দেখছেন, যে ইনি তো সাক্ষাৎ যমরাজ, আমাকে আজ বধ করবে। যোগীন্দ্র মনীন্দ্রবান কি দেখছেন, না ইনি আমাদের সেই পরম ব্রহ্ম। তা ভগবানকে কোনো একটি সম্বন্ধ নিয়ে উপাসনা করতে হয়। কেনাপু পায়ন কৃষ্ণে মনোনিবেশ হয়, যে কোনো একটি সম্বন্ধ নিয়ে প্রভুর উপাসনা করলে সেটা শ্রেষ্ঠ হয়। তাহলে ভগবানকে যে কোনো প্রকারেই চিন্তা যারা করেন তারা সেই রূপেই দর্শন পান। ভগবান তার মধ্যে এমনই দিব্য শক্তি যে যেমনভাবে উপাসনা করেন তাকে সেইভাবেই দর্শন প্রদান করে থাকে। আর ভগবানের রূপ, এই রূপের মহিমা কেউ কখনো বর্ণনা করতে পারেন। ভগবানের রূপ যেমন কবিদের মধ্যে দর্শন করিয়েছেন, কোনো কোনো কবির ইচ্ছা ছিল যে ভগবানের রূপ বর্ণনা করে লিখবেন। তা ভগবান যখন সাক্ষাতে দর্শন দিলেন তখন তিনি এই গ্রন্থ লেখা বন্ধ করে দিলেন। কেন? সাধকেরা বলেন যে প্রভু তোমার রূপ অবর্ণনীয়, তোমাকে দেখার পরে আর লেখা সম্ভব নয়। যে রূপের এককণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। ভগবানের যে রূপ, তার যদি এক কোণা যদি নেওয়া যায় তাহলে ত্রিভুবনকেই ডুবিয়ে দেবে। সর্বপ্রাণী করে আকর্ষণ, সকলকেই আকর্ষণ করে। তো ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আকর্ষণ সত্তা বিদ্যমান। কৃষ্ণ, কৃষ্ণ ধাতুর আকর্ষণ সত্তা ন প্রত্যয়ন ইতি কৃষ্ণ পদম সিদ্ধ। অর্থাৎ কৃষ্ণ শব্দের প্রকৃত সরল অর্থ কি, যে না যার মধ্যে আকর্ষণ সত্তা আছে তিনি কৃষ্ণ। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। ভগবান শ্রীকৃষ্ণের রূপে ভগবান শ্রীকৃষ্ণই মোহিত। ভগবান তিনি নিজের রূপ দেখে নিজেই আশ্চর্যান্বিত হয়ে যান যে আমি এত সুন্দর, তাহলে আমাকে আমি যদি আস্বাদন করতে পারতাম। তো এই যে শ্রীমান চৈতন্য মহাপ্রভু, তিনি যে অবতার গ্রহণ করেছিলেন তার অনেকগুলো হেতু ছিল। তা মুখ্য হেতু কি ছিল, না এই গোপীগণ আমাকে যে এই পাগলিনীর ন্যায় ভালোবাসে, আমার মধ্যে কি আকর্ষণ সত্তা আছে, তারা কি আনন্দ পায় ইত্যাদি। তো ভগবান তিনি ব্রজের গোপীদের কথা শুনে একেবারে মূর্ছা অজ্ঞান হয়ে গেল। তো ভগবান ভক্তদের কত ভালোবাসে, তা সেই ভগবানকে কেউ যদি শ্রদ্ধান্বিত চিত্তে উপাসনা করে তাহলে তাদের প্রতি প্রভু যে সদাই কৃপা করবেন এটা বলার নয়। যদি পুতনা ভগবানকে হত্যা করার জন্য গিয়ে মায়ের গতি প্রাপ্ত হয় তাহলে কেউ যদি ভগবানের সঙ্গে একটি সৎ সম্পর্ক রেখে উপাসনা করে
তাহলে প্রভু তাকে কি না দিয়ে দিত? তা দেবর্ষি নারদ তিনি বিভিন্ন জায়গাতে গিয়ে দেখছেন যে কোনো ভক্তই বলেন না যে তিনি শ্রেষ্ঠ। এটা বৈষ্ণবের দীনতা। উত্তম হইয়া আপনারে অধম মানে, সেই তো বৈষ্ণব প্রধান। অর্থাৎ বৈষ্ণব পরম উন্নত উত্তম বৈষ্ণব হয়েও নিজেকে অধম মনে করবে, না না আমি কিছু জানি না, আমি প্রভুর উপাসনা করতে পারি না, এটা বৈষ্ণবের লক্ষণ। আড়াই দুদিন সাধু হয়ে নিজেকে যারা মনে করে আমি তো অনেক বড় ভক্ত, তাহলে জানতে হবে তার কিছু হয়নি। এই বৃহৎ ভাগবতামৃতে দেখুন না, দেবর্ষি নারদ যাদের যাদের কাছে গিয়েছেন তারা একেবারে বৈষ্ণব জগতের একেবারে উপরে মহা ঊর্ধ্বে, তথাপি তারা বলেন যে না আমরা প্রভুর প্রিয় নই, আমরা প্রভুর ভক্তই হতে পারি। তাহলে বৈষ্ণব কেমন হবে? অনেক উত্তম অনেক উচ্চ স্তরে ভক্ত হওয়ার পরেও যিনি মনে করবেন আমি তো কিছু করতে পারিনি, আমি তো প্রভুর জন্য কিছুই করতে পারিনি, এই ভাবটা যদি থাকে তাহলে জানতে হবে তার আরো উন্নতি হবে। আর যাদের মধ্যে এই ভাব থাকবে না অহংভাব চলে আসবে, জানতে হবে তাদের আর কোনো উন্নতি হবে না, বরঞ্চ ধীরে 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 সে নিচের দিকেই চলে আসবে। এই গ্রন্থের সার মর্ম কথা এটাই হচ্ছে যে দীনতা অবলম্বন কর, নিজেকে অনেক ভজন রাজ্যে অনেক ছোট মনে করে চলো, তাহলেই পরম মঙ্গল হবে। তা অন্ধকার দিনের এই পর্যন্তই আমরা পাঠ রাখলাম, বিরাম দিলাম। এর পরবর্তী অংশ শ্রী শ্রী গুরুজি মহারাজের রাধারানীর।